শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 4 নভেম্বর, 20 কার্তিক এবং ফার্সি 13 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,000 850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ঐতিহাসিক ভাষণের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালন সম্পর্কে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ঘটনার নেপথ্যে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে ইসরায়েলের স্থল অভিযান, হেলিকপ্টার নিয়ে আহত সেনাদের উদ্ধার করছে তেল আবিব। পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত, বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। 28 অক্টোবর সারাদেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে, অভিযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং মুসলিম ইস্যুতে অসমে মাওলানা বদরুদ্দিন আজমলের মন্তব্য, ক্ষুব্ধ কংগ্রেস প্রধান বললেন আজমল বিজেপির এজেন্ট। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরায়েলি সেনা। তাদেরকে উদ্ধারে ইসরায়েলি সেনারা ব্যবহার করছে হেলিকপ্টার। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীর অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। গতকাল পর্যন্ত গাজার ভেতরে 150 বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যাতে 260 জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে এসব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা। জেরুজালেম পোস্ট 150টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে এবং 260 জন আহত সেনাকে উদ্ধারের কথা বলেছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরায়েলি সেনা নিহত হয়েছে তা বলেনি। এছাড়া 150টি অভিযানে মাত্র 260 জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে ইসরায়েলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা 9,200 জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় 4,000 শিশু রয়েছে। এদিকে উপত্যকার গাজা সিটি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে ইসরায়েলি স্থলবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত 28 দিনের ইসরায়েলি বোমাবর্ষণে 3,826 শিশু ও 2,405 নারী সহ মোট 9,250 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 2,100 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের প্রায় সবাই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের কারো কারো জীবিত থাকার আশা থাকলেও বেশিরভাগেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া নিরবচ্ছিন্ন এই বিমান হামলায় আহত হয়েছেন অন্তত 23,000 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল উত্তর গাজা থেকে প্রাণ ভয়ে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ যোদ্ধা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই ঘোষণা দেন। আব্দুল্লাহিয়ান বলেন, গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড শুরুর পর থেকে ইরান আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে পরামর্শ করেছে যাতে দ্রুত ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ ও হত্যাকাণ্ডের অবসান ঘটানো যায় এবং মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা হয়। গাজা উপত্যকায় নিরাপরাধ নারী ও শিশু হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংসের জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও আমেরিকাকে সমানভাবে দায়ী করেন। ফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি দামেস্কের অব্যাহত ও অপরিবর্তনীয় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বর্ণবাদী ইসরায়েলকে মোকাবেলার জন্য তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভ। তারা গতকাল গাজা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলার সময় এই শঙ্কা প্রকাশ করেন। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ ও জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকার ভয়াবহ অবস্থার ব্যাপারে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। মার্কিন দূতাবাস দখলের 44তম বার্ষিকীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের 800 শহরে ব্যাপক মিছিল ও সমাবেশ হয়েছে। দিনটি ইরানে গুপ্তচরের আখড়া দখলের বার্ষিকী হিসেবেও পরিচিত। এ উপলক্ষে রাজধানী তেহরানে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় স্থানীয় সময় সকাল 9টায়। প্রায় একই সময়ে ইরানের 800টি শহরে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনে তেহরানে ইরানি নাগরিকরা সাবেক মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকা যেসব অপরাধ ও নৃশংসতা চালিয়েছে তা তুলে ধরার জন্য তেহরানের বিভিন্ন সড়কে প্রচুর সংখ্যক স্টল এবং প্যাভিলিয়ন স্থাপন করা হয়। 44 বছর আগে মার্কিন দূতাবাস দখলের ঘটনাকে বিশ্বব্যাপী মার্কিন বলদর্পিতা বিরোধী লড়াইয়ের দিবস হিসেবে নামকরণ করা হয়, যা জাতীয় ছাত্র দিবস হিসেবেও পরিচিত। প্রতি বছর ফার্সি অবন মাসের 13 তারিখে ইরানের শিক্ষার্থীরা দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে থাকে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। 28 অক্টোবর সারা দেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালাও পোড়াও যেন তাদের উৎসবে পরিণত হয়েছে। আরও বলছেন, ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
গেল 28 অক্টোবরে সারা দেশে বিএনপি জামাত অগ্নিসন্ত্রাস করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালাও পোড়াও যেন তাদের উৎসবে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার বিকেলে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী ও খুনিদের মদত দেয় বিএনপি এমন অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এ আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস এবং মানুষ হত্যায় নেমেছে, তবে দেশের মানুষের জন্য অগ্রগতি উন্নয়ন নিয়ে ভাবে একমাত্র তার দল এবং তার সরকার। এজন্যই আওয়ামী লীগের আমলে দেশের এত উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই ঢাকার মানুষের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মেট্রো রেল। যারা উত্তরায় বসবাস করেন, মাত্র 38 মিনিট বা 40 মিনিটের মধ্যে আজকে আপনারা মতিঝিল পৌঁছে যাবেন। যানজটে কষ্ট পেতে হবে না, রাস্তায় আটকে থাকতে হবে না।
এর আগে শনিবার দুপুর 2:30 দিকে মেট্রো রেলের MRT লাইন 6 এর আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর দুপুর 2:30 আগারগাঁও রেল স্টেশন থেকে সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। আগামীকাল রোববার এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন যদি সঠিকভাবে হয় তবেই আমরা নির্বাচনে অংশ নেব। যদি আমরা মনে করি সঠিকভাবে নির্বাচন হচ্ছে না, তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব। ঘোষণাটা আমাদের তরফ থেকেই আসতে হবে। দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন নিয়ে কোনো একক সিদ্ধান্ত হবে না, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে, গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়া হবে। আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে নিজের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শরীফা কাদেরের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জি এম কাদের বলেন, দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি, তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। বিজেপি শাসিত অসমে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল মুসলিম ইস্যুতে যে মন্তব্য করেছেন, তাতে ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কংগ্রেস সভাপতি ভূপেন বরা তার প্রতিক্রিয়ায় মাওলানা আজমলকে বিজেপির এজেন্ট বলে মন্তব্য করেছেন। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
বিজেপি শাসিত অসমে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল মুসলিম ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার এআইইউডিএফ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, তিন দিন মিয়ারা না থাকলে গুয়াহাটি কবরস্থান হয়ে যায়, এটা সবাই জানেন। মিয়ারা না থাকলে গুয়াহাটির মানুষ মাছ শাকসবজি খেতে পারেন না। মিয়ার ছেলেমেয়েরা রাজমিস্ত্রির কাজ না করলে মানুষ ঘরবাড়ি বানাতে হিমশিম খাবেন। মাওলানা বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে আরও বলেন, মুখ্যমন্ত্রী 10 বছর মিয়াদের কাছে ভোট চাইবেন না বলে ঘোষণা করেছেন, আসলে মিয়ারা তাকে আগামী 100 বছর ভোট দেবেন না। এরপরই মাওলানা আজমল বলেন, ইসলামকে এত সহজে শেষ করা যাবে না, পৃথিবীতে কারো সেই শক্তি নেই, ফেরাউন আবু জাহাল পারেনি, মুখ্যমন্ত্রী তো কোন স্যার, ভারতে রাজত্ব করতে হলে মুসলমানদের হাত পা ধুয়ে পানি খেতে হবে। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আজমল যে বিজেপির এজেন্ট সেটা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে, বিজেপির সুবিধা করে দিতে তিনি সাম্প্রদায়িকতায় ইন্ধন যোগান। এ প্রসঙ্গে আজ শনিবার অসমের হাইলাকান্দি জেলার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর রেডিও তেহরানকে বলেন,
দেখুন, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু রাজনীতিটা যে শব্দ চয়ন করা হয় বক্তব্যের সময়, যে শব্দ চয়ন করা হয়, সেই শব্দ চয়ন যাতে অন্যের গায়ে আঘাত না লাগে, অন্যের ধর্মে আঘাত না লাগে, অন্যের বিশ্বাসে আঘাত না লাগে, অন্যের সামাজিক অবস্থানের উপর আঘাত না লাগে, সেটা মুখ্যমন্ত্রীর যেমন চিন্তা করা উচিত, বিরোধী দলের নেতা বিশেষ করে বদরুদ্দিন আজমলেরও সেই রকম ভেবে চিন্তে কথা বলা উচিত।
ওই ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কালিতা বলেছেন, মিয়ারা যা খুশি করুক, শুধু আমাদের জমি দখল বা মেয়ে বউদের টেনে নিয়ে ধর্মান্তরিত না করলেই হলো। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। নেপালে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 150 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে। গতকাল দিবাগত রাতে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত আনে। ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 11:47 এই ভূমিকম্প তছনছ করে দেয় নেপালের পশ্চিমাঞ্চল। গভীর রাতে ভূমিকম্প আঘাত আনার কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, ওই পাশবিক হামলায় অন্তত 27 ফিলিস্তিনি শহীদ এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
B বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ গতকাল এক ভাষণে গাজা যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ গতকাল সন্ধ্যায় এক ভাষণে গাজার যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, আল আকসা তুফান অভিযান ফিলিস্তিনিদের সিদ্ধান্তে হয়েছে, ফিলিস্তিনিরাই সব কিছু করেছে, তারাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অভিযানের বিষয়টি অত্যন্ত গোপনীয় ছিল বলেই তা সফল হয়েছে এবং ইরানের এতে কোনো ভূমিকা ছিল না। হিজবুল্লাহর প্রধান এটাও স্পষ্টভাবে তুলে ধরেছেন যে ফিলিস্তিনি জনগণের উপর 75 বছর ধরে চলে আসা ইসরায়েলি অপরাধযজ্ঞ সাম্প্রতিক সময়ে তীব্রতর হওয়ায় এরই জবাবে আল আকসা তুফান অভিযান চালিয়েছে ফিলিস্তিনিরা। আল আকসা তুফান অভিযান প্রমাণ করেছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। ইসরায়েলের অবস্থা খুবই নড়বড় হয়ে পড়ায় তাকে আবারও শক্তি যোগাতে সর্বশক্তি প্রয়োগের চেষ্টা করছে মার্কিন সরকার ও তার সামরিক বিভাগ, কিন্তু ইসরায়েল এখনও আগের অবস্থায় ফিরে আসতে পারছে না। হিজবুল্লাহর প্রধান এটাও তুলে ধরেছেন যে ইসরায়েল গাজার উপর জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে, অথচ আরব সরকারগুলো গাজার জনগণের সহায়তায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। নারী ও শিশুসহ বেসামরিক কাউকেই রেহাই দিচ্ছে না ইসরায়েল ও নির্বিচারে সবখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এ অবস্থায় কেবল মৌখিক নিন্দাই যথেষ্ট নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও ইসরায়েলে নানা পণ্য রপ্তানি বন্ধ করা উচিত। এই আরব সরকারগুলো গাজার রাফা ক্রসিং পয়েন্ট পর্যন্ত খুলে দেওয়ার শক্তি রাখে না। সৈয়দ হাসান নাসরুল্লাহ এটাও তুলে ধরেছেন যে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা শুরু করায় ইসরায়েল তার সব শক্তিকে গাজার উপর প্রয়োগ করতে পারছে না। হিজবুল্লাহর প্রধান আরো বলেছেন, আল আকসা অভিযানের পর ইসরায়েলি বাহিনী নিজেরাই নিজেদের লোকদের হত্যা করেছে। তিনি আরো বলেছেন, ইহুদিবাদীদের সাথে যুদ্ধের চেয়ে মানবিক, নৈতিক ও পবিত্র যুদ্ধ আর নেই। ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান একাধিক ফ্রন্টে এবং একাধিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। লেবাননের জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনের নেতা আরো বলেছেন, গাজা যুদ্ধের জন্য আমেরিকা পুরোপুরি দায়ী, যুদ্ধবিরতি না হওয়ার জন্যও দেশটি দায়ী। হিজবুল্লাহ আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোকাবেলায় প্রস্তুত এবং গাজার বিজয়ের মাধ্যমেই এই যুদ্ধের অবসান ঘটবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন, কিন্তু কমিশনের সংলাপে অংশ নেয়নি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। 44 রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়ে আজ শনিবার সকালে বৈঠক শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন, কিন্তু সকালের দিকে প্রথম দফায় 13টি এবং বিকেলে 13টি সহ মোট 26টি দল এই সংলাপে অংশ নিলেও ছিল না বিএনপি তাদের সমমনা দলের কোনো প্রতিনিধিরা। নির্বাচন ইস্যুতে কমিশনের সঙ্গে আলোচনায় প্রথম ধাপে সকালে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 13টি দল। এ সময় তারা ভোটের প্রেক্ষাপট ও প্রস্তুতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন,
2014 এবং 2018 নির্বাচনের পুনরাবৃত্তি চাই না, আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং জনগণ আস্থায় আনতে পারে এই ধরনের একটা নির্বাচনী পরিবেশ, এবং জনগণ নির্বাচনে আগ্রহী হয় এবং জনস্বার্থ রক্ষা হয় এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা।
আর এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব মমিনুল আমিন বলেন,
আমরা এসেছি একটা কথাই বলতে, রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি না হওয়া পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার জন্য।
তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান বলেছেন,
বিএনপি কে নিয়ে যে নির্বাচন করতে হবে এই কথা তো সংবিধানে লেখা নাই, পৃথিবীর কোন আইনও লেখা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো অরাজকপূর্ণ নির্বাচন করে না।
নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পোলিং এজেন্টদের মাধ্যমে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিতে প্রস্তুতি নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর বিএনপিকে রাজনীতির মতভেদ ভুলে সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সিএসি। তবে নির্বাচনকালীন সরকার কি হবে তা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের বিপরীতমুখী অবস্থানের মধ্যেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর এই সংলাপ কতখানি বাস্তবিক তা জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জানি পপের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার সঙ্গে।
মার্কিন বাইপার্টিজান যে ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন এসেছিল, আইআরআই এবং এনডিএর সদস্যবৃন্দ সহ, তারা যে পাঁচটা সুপারিশ হাজির করেছেন তার প্রথম সুপারিশটাই ছিল সমঝোতা সংলাপের মাধ্যমে করা দরকার।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইরানে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস পালন সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস। শ্রোতা বন্ধুরা, ইরানের ইতিহাসে স্বৈরাচারী শাহ সরকার ও তার পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে জনগণের সংগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল ফার্সি বছরের ১৩ অবন। ওই তিনটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইকে তুরস্কে নির্বাসন করা, ইসলামী বিপ্লব বিজয়ের আগ মুহূর্তে স্বৈরাচারী শাহ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কিছু ছাত্রের হতাহত হওয়া, এবং বিপ্লবের পর গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে খ্যাত মার্কিন দূতাবাস দখল। এই তিনটি ঘটনায় ইরানি জনগণের বিপ্লবী চেতনার পাশাপাশি তাদের সাম্রাজ্যবাদ বিরোধী প্রবল মনোভাব প্রকাশ পেয়েছে। আজকের আসরে আমরা ফার্সি ১৩ অবনের বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাসে ১৩ অবনের তিনটি ঘটনার মধ্যে মার্কিন দূতাবাস দখলের ঘটনা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ফার্সি ১৩৫৭ সালের ১৩ অবন মোতাবেক ১৯৭৯ সালের নভেম্বর মাসে ইরানের একদল ছাত্র মার্কিন সরকারের ইরান বিরোধী ধারাবাহিক ষড়যন্ত্র রুখে দিতে তেহরানস্থ মার্কিন দূতাবাস দখল করে নেন। এর ফলে ইরানের মাটিতে বসে দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ আমেরিকার জন্য বন্ধ হয়ে যায়। ইরানের ইতিহাসে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে বহুবার সংগ্রাম করেছে দেশটির জনগণ। এসব সংগ্রামের মধ্যে ১৩৫৩ সালে ইরানের তৎকালীন বৈধ সরকারের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রে সংগঠিত অভ্যুত্থান, ১৯৬৬ সালে স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে গণজাগরণ, এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের নাম উল্লেখ করা যায়।
স্বৈরাচারী শাহ সরকারের শাসনামলে ইরানের উপর আমেরিকার প্রভাব এতটা বেশি ছিল যে মার্কিন সরকার ইরানে ক্যাপিটুলেশন আইন বাস্তবায়ন করার ধৃষ্টতা দেখায়। বিশ্বের ইতিহাসে আমেরিকার এই আইন বাস্তবায়নকারী দেশের নজির নেই বললেই চলে। এই আইনে বলা হয়েছে, ইরানে অবস্থানরত আমেরিকার নাগরিকরা কোনো অপরাধ করলে, এমনকি কাউকে খুন করলেও তাকে ইরানের আইনে বিচার করা যাবে না, বরং তাকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সে সময় শাহ সরকারের সঙ্গে আমেরিকার রাজনৈতিক ঘনিষ্ঠতা এত বেশি বেড়ে যায় যে মার্কিন সরকারের আঙুলের ইশারায় ইরানের সরকার চলতে থাকে। জনবিচ্ছিন্ন শাহ সরকারের এই আচরণ সহ্য করা স্বাধীন চেতা ইরানি জনগণের পক্ষে সম্ভব ছিল না। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ১৯৬৩ সালে জনগণের সামনে মার্কিন ষড়যন্ত্রের স্বরূপ তুলে ধরে আমেরিকাকে বড় শয়তান বলে অভিহিত করেন। তিনি ক্যাপিচুলেশন আইনকে ইরানি জাতির দাসত্বের দলিল হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান। বিপদ বুঝে ইমামকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অত্যাচারী শাহ সরকার ওই বছরের ১৩ অবন তাকে দেশ থেকে বহিষ্কার করে এবং তুরস্কে নির্বাসনে পাঠায়।
ওই ঘটনার দুই দশকেরও কম সময়ের মধ্যে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই ১৬ বছরের নির্বাসিত জীবন শেষে বীরের মর্যাদায় স্বদেশে প্রত্যাবর্তন করেন। আমেরিকা তার সর্বশক্তি দিয়ে গণ আক্রোশ থেকে শাহ সরকারকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু বিপ্লব বিজয়ের পরও আমেরিকার ষড়যন্ত্র থেমে থাকেনি। তেহরানস্থ মার্কিন দূতাবাসে বসে কূটনৈতিক তৎপরতার প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকে। আমেরিকার উদ্দেশ্য ছিল যে কোনো কৌশলে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করে আবার আমেরিকার পদলেহী কাউকে ক্ষমতায় বসানো। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সচেতন ছাত্ররা এ বিষয়টি উপলব্ধি করেন। ১৯৭৯ সালের ১৩ অবন মার্কিন দূতাবাস দখল করে ইরানের মাটিতে বসে আমেরিকার ষড়যন্ত্র করার পথ চিরতরে বন্ধ করে দেন।
আসলে মার্কিন কর্মকর্তারা ইরানের ব্যাপারে বারবার যে ভুল করছেন তা হল তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিশ্বের ৮-১০টা অনুগত সরকারের সঙ্গে তুলনা করছেন। তারা ভাবছেন প্রলোভন দেখিয়ে কিংবা হুমকি বা অবরোধ দিয়ে হয়তো ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ উপায়ে ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টায় দেশের ভেতর থেকে যারা আমেরিকাকে সাহায্য করতে চাইবে ওয়াশিংটন তাদেরকে সব রকম পৃষ্ঠপোষকতা দেবে। মার্কিন কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য ইরান সম্পর্কে তাদের অজ্ঞতার চরম মাত্রা ফুটিয়ে তোলে।
মার্কিন সরকার যে কেবল বর্তমানে ইরানের ইসলামী সরকারকে উৎখাত করতে চাই তা নয়। ১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখলের পর থেকেই ওয়াশিংটনের সে প্রচেষ্টা শুরু হয়েছিল। আমেরিকা পারস্য উপসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে বহুবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে। ইরানে কমান্ডো অভিযান চালানোর মার্কিন প্রচেষ্টা তাবাস মরুভূমিতে ব্যর্থ হয়েছে। ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে রাখার প্রচেষ্টা সফল হয়নি এবং ইরানকে শয়তানের অক্ষশক্তি হিসেবে অভিহিত করার পরও তেহরানের কোনো ক্ষতি করতে পারেনি ওয়াশিংটন। তবে এসব ঘটনায় আমেরিকার ইরান বিরোধী ভয়াবহ শত্রুতা ও বিদ্বেষের বিষয়টি ফুটে উঠেছে। এ সম্পর্কে বিশিষ্ট মার্কিন চিন্তাবিদ ও লেখক নম চমস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে, কাজেই এই অঞ্চলে একটি স্বাধীন চেতা দেশের অস্তিত্ব মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।
কিন্তু নিজের বিদ্বেষী তৎপরতার ক্ষেত্রে মার্কিন সরকারের অন্তত ইরানের ইসলামী বিপ্লবের গত ৪ দশকের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। ইসলামী বিপ্লবের পর গত ৪ দশকে ইরানের জনগণ সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করেছেন কারো পক্ষে ইরানের ক্ষতি করা সম্ভব নয়, বরং ইরানের ক্ষতি করতে গেলে আগ্রাসী শক্তি চরম ক্ষতির সম্মুখীন হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই চলতি বছর ১৩ অবনের বার্ষিকী পালনের আগে এক ভাষণে ইরানের তরুণ সমাজের প্রতি ইঙ্গিত করে বলেছেন, সচেতন ও প্রজ্ঞাসম্পন্ন এই তরুণ সমাজ নিঃসন্দেহে সব বাধার প্রাচীর পেছনে ফেলে ইরানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তবে এই কাজ করার পূর্ব শর্ত হচ্ছে ইরানের প্রধান শত্রু আমেরিকাকে চিনতে পারা।
ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এখন পর্যন্ত ইরানের ক্ষতি করার লক্ষ্যে কোনো প্রচেষ্টাই বাদ রাখেনি আমেরিকা, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে ইরানি জনগণ এখন মার্কিন সরকারের সব কূটকৌশল ও ষড়যন্ত্র আগে থেকে উপলব্ধি করতে পারে, যার কারণে অঙ্কুরেই এইসব ষড়যন্ত্র বিনষ্ট হয়ে যায়। এ সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইরান বিদ্বেষের কারণে আমেরিকা অনেকটা অন্ধ হয়ে আছে। এ কারণে তারা বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে। আজকের আসর এখানেই শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ চৌঠা নভেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রথম আলো, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ। ইত্তেফাক, এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে, মুফতি ফয়জুল। যুগান্তর, পদত্যাগে সরকারকে সাত দিনের আলটিমেটাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের। মানবজমিন, কলকাতা শিরোনাম, তাজমহল শাহজাহান নাকি মানসিংয়ের? এএসআই কে জানতে বলল দিল্লি হাইকোর্ট সংবাদ প্রতিদিন। আমি সিদ্ধান্ত নিয়েছি, 80 কোটি দেশবাসীকে আরও 5 বছর বিনামূল্যে রেশন দেব। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। রেশন দুর্নীতিকাণ্ডে একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি। গণশক্তি শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত খবরই আজকে জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। এর বাইরে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন, এ খবরটিও বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ খবরে লেখা হয়েছে, রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহুল প্রত্যাশিত মেট্রো রেল সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অংশের কার্যক্রম উপলক্ষে মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর ফলে দেশের প্রথম মেট্রো রেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সেবা চালু হবে। এর আগে গত 28 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর ইত্তেফাকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বলেছেন, যারা সন্ত্রাস জঙ্গিবাদ আগুন সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। রাজনীতির খবরে প্রথম আলোতে লেখা হয়েছে, বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে এমন কোনো কথা সংবিধানে লেখা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, যাদের সমর্থন নেই তারা নির্বাচনে আসবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারুক খান এসব কথা বলেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নিবন্ধিত দলগুলোকে জানাতে এই আলোচনার আয়োজন করে ইসি। সকালে আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 22টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে 8টি দল ইসির ডাকে সাড়া দেয়নি। তবে বিএনপির কোনো নেতাকে না পেয়ে নিমন্ত্রণের চিঠি দলটির কার্যালয়ে ঝুলিয়ে এসেছে ইসি। যুগান্তরের শিরোনাম, এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে শুনলে শয়তানও হাসে। মুফতি ফয়জুল একথা বলেছেন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর সময় খুব বেশি নেই, ফলে দিন যতই কমে আসছে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন নিয়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কি ভাবছে, এ নিয়ে যুগান্তরকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, স্বয়ং শেখ হাসিনাও জানে তার অধীনে ভোট নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এ সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে এটা শুনলে শয়তানও হাসে। আর মানব জমিনের শিরোনাম, পদত্যাগে সরকারকে সাত দিনের আলটিমেটাম। মানুষ যাবে কোথায়? মানব জমিনের অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, অসহায় সাধারণ মানুষ, বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলাতে পারছেন না তারা। একই পণ্য আজ যে দাম দেখে গেছেন, কাল কিনতে গিয়ে দেখেন বেড়ে গেছে 10 থেকে 20 টাকা কেজিতে। এমন পরিস্থিতির মুখোমুখি আর কখনো হয়নি তারা। এমন অবস্থায় কোনো রকমে দিন কাটছে তাদের। শ্রমজীবী মানুষেরা হাপিত্যেস করছে। নিত্যপণ্যের এমন গতির লড়াইয়ে মানুষ যাবে কোথায়? হাতে সীমিত টাকা নিয়ে বাজারে গিয়ে অনেক প্রয়োজনীয় পণ্য না কিনেই ফিরতে হচ্ছে। করুণ এক অবস্থা ঘরে ঘরে। এক চাকুরজীবীর আকুতি তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। তিনি বলেছেন, আমাদের মতো মানুষের ক্ষুধার যন্ত্রণা নিয়েই দিন পার করতে হচ্ছে। আমরা যাব কোথায়? এত মানুষই বা কোথায় যাবে? কার কাছে এর সুরাহা চাইব? এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। তাজমহল শাহজাহান নাকি মানসিং এর? এএসআই কে জানতে বলল দিল্লি হাইকোর্ট। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কেন্দ্রের নির্দেশে মুঘল ইতিহাস ব্রাত্য হচ্ছে পাঠ্য বই থেকে। মোদী সরকার দেশের ইতিহাস ও ঐতিহ্য বদলে দিতে চাইছে বলে অভিযোগ করছে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। এই আবহে ফের একটি হিন্দুত্ববাদী সংগঠনের মামলায় তাজমহলের নির্মাণ ইতিহাস নিয়ে প্রশ্ন উঠল। বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। গোটা বিশ্বের পর্যটকদের অন্যতম জনপ্রিয় স্মৃতিসৌধ নিয়ে হিন্দুত্ববাদীদের নিজস্ব দাবি এই প্রথম নয়। তাজমহলকে কখনো তেজ মহালয়ায়, কখনো বা হিন্দুদের মন্দির বলে দাবি করা হয়েছে। দিল্লি হাইকোর্টে এবারের জনস্বার্থ মামলাটি করেছে হিন্দু সেনা নামের একটি সংগঠন। তাতে বলা হয়েছে, এখনকার তাজমহল হিন্দু রাজা মানসিং এর প্রাসাদ ছিল, হিন্দু সেনার আর্জি। এর জন্য এএসআই কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত। বাবাকে জিজ্ঞেস করুন শুভেন্দু অধিকারীর পরিবারের সম্পত্তির পর্দা ফাঁস। কুনালের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সম্পত্তি নিয়ে অধিকারী পরিবারের পর্দা ফাঁস করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। অভিযোগ, সম্পত্তি নিয়ে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে আলাদা আলাদা তথ্য দিয়েছেন সাংসদ শিশির অধিকারী। একই সঙ্গে তৃণমূল মুখপাত্র দাবি করেছেন, মাত্র তিন বছরের সাংসদের সম্পত্তি 10 লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে 10 কোটি টাকা। আবার কয়েক বছরের মধ্যে তার সম্পত্তি কমিয়ে দেখানো হয়েছে মোটে 3 কোটি টাকা। এই তথ্য তুলে ধরে সম্পত্তির অসঙ্গতি নিয়ে বাবাকে প্রশ্ন করুন বিরোধী দলনেতা দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তাঁর কথায়, আপনার ছেলে পাড়া পড়শির দিকে আঙ্গুল তুলছেন, তার আগে সম্পত্তি নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব আপনি দিন, বলুন তথ্যগুলি ঠিক নাকি ভুল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজন এখন রয়েছে ঘটনার নেপথ্যে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধানো ও বিভিন্ন দেশে গৃহযুদ্ধ বাঁধাতে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরানে গত বছরের সহিংসতা ছড়িয়ে দিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন ও দেশটির গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর পশ্চিমা বহু গবেষণা প্রতিষ্ঠান ইরান পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখতে শুরু করে। এসব প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার নীতিকৌশল প্রণয়ন করা।
এসব থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষে ছিল আটলান্টিক কাউন্সিল নামক একটি প্রতিষ্ঠান। মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে এই প্রতিষ্ঠানের প্রভাবশালী ভূমিকা রয়েছে। এটি 2021 সালের শেষ দিকে ইরানের তরুণ ও যুব সমাজের উপর বিশেষভাবে কাজ করতে শুরু করেছে। এই প্রজেক্টের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইরান বিষয়ক বিশ্লেষক হলি ডেগ্রেসকে। ইরানের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে বহু বৎসর ধরে গবেষণা করছেন ডেগ্রেস। তিনি ইরানি তরুণ ও যুব সমাজের ভার্চুয়াল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে করতে এই সিদ্ধান্তে উপনীত হন যে এসব তরুণের একটি অংশকে কাজে লাগিয়ে ইরানে দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেওয়া সম্ভব।
এছাড়া ইরানি বংশোদ্ভূত মার্কিন নারী ফারিবা পারসা সহ আরও কিছু গবেষক মিলে একটি যৌথ গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন। ফারিবা ওয়াশিংটনের জর্জ মিশন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। গত মার্চ মাসে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরবর্তী বিপ্লব করবেন দেশটির নারীরা। এসব গবেষক ইরানের জাতিগত, ভাষাগত ও মাঝাবগত সংখ্যালঘুদের নিয়েও বিস্তারিত গবেষণা করেছেন। গত এক বছরে ইরানের ঘটনা প্রবাহের উপর ভিত্তি করে এসব গবেষণা করা হয়েছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন আমেরিকায় এ ধরনের যেসব গবেষণা হয় তা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ ছড়িয়ে দিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় করা হয়। সাম্প্রতিক সময়ে ইরানে যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তার পেছনে এই মনস্তাত্ত্বিক যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
ইরানের সাম্প্রতিক দাঙ্গার দিকে নজর দিলে দেখা যাবে ওই দাঙ্গার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রধান যে হাতিয়ার ব্যবহার করা হয় তা হচ্ছে ভুয়া খবর ছড়িয়ে দেয়া। এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও পশ্চিমা গণমাধ্যম সহ নানা মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয়া হয়। আর গত বছরের ওই দাঙ্গা শুরু হয় ইরানের নারী সমাজকে কেন্দ্র করে। হিজাব আইন অমান্য করার দায়ে পুলিশের হাতে আটক মাহসা আমিনী নামের এক নারীর মৃত্যুর ঘটনাকে দাঙ্গা বাঁধানোর জন্য উপজীব্য করা হয়। প্রথম যখন তার মৃত্যুর খবরকে রং লাগিয়ে টুইটারে প্রকাশ করা হয় তখন কেউ কল্পনাও করেনি যে এই একটি খবরকে ব্যবহার করে এভাবে সারা ইরানে দাঙ্গা বাঁধিয়ে দেয়া সম্ভব হবে। টুইটার ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে এই খবরের ব্যাপারে ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাতে থাকে। এরপর সৌদি টাকায় পরিচালিত নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত বিবিসি ফার্সি ব্যাপারে ইরানি জনগণকে উস্কানি দিতে এগিয়ে আসে।
ওই দুই চ্যানেলের উদ্যোগে ইনস্টাগ্রাম ও টুইটারে মাহসা আমিনী নামের হ্যাশট্যাগ ছড়িয়ে দেওয়া হয়। টুইটার ও ইনস্টাগ্রামের যেসব অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত উস্কানি দেওয়া হয় সেসব অ্যাকাউন্টের বয়স কয়েক দিন থেকে কয়েক মাসের বেশি ছিল না। ইরানি তরুণ সমাজকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য মাহসা আমিনীর মৃত্যুর কারণ সম্পর্কে মিথ্যাচার করা হয়। তাদের প্রচারণার পক্ষে ভুয়া সিটি স্ক্যান রিপোর্ট, হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা বিবৃতি এবং নিউরোলজি বিশেষজ্ঞদের ভুয়া বিশ্লেষণ তুলে ধরা হয়। তারা সবাই একটি সুনির্দিষ্ট প্রচারণা তত্ত্বের ভিত্তিতে একথা বলতে থাকেন যে পুলিশি নির্যাতনে মাহসা আমিনীর মাথার খুলি ফেটে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এ সময় ইরানের ফিল্ম জগতের সেলিব্রিটিরা দাঙ্গাকারীদের পক্ষে উস্কানি দিতে এগিয়ে আসেন। এরপর প্রাথমিক ভুয়া খবরগুলোর সঙ্গে আরও কিছু মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে আরও কিছু তরুণী নিহত হয়েছে।
এর আগে 2009 সালে নেদা আগা সুলতানি নামের এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করেও একই ধরনের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে পাশ্চাত্য কঠিনতম কিছু নিষেধাজ্ঞা আরোপ করে। 2022 সালের 1 অক্টোবর ব্রিটিশ ওয়েবসাইট ক্রেডেলে সেদেশের প্রখ্যাত সাংবাদিক কিট ক্ল্যারেন বার্গের লেখা একটি নিবন্ধ প্রকাশ করা হয় যার নাম ছিল পেন্টাগনের ইরান বিরোধী ভার্চুয়াল যুদ্ধের রহস্য উন্মোচন। ওই নিবন্ধে তিনি একথা তুলে ধরেন যে ইরানের সাম্প্রতিক দাঙ্গায় দেশের বাইরে থেকে উস্কানি দেওয়া হয় ও বাইরে বসে ওই দাঙ্গা পরিচালনা করা হয়। তিনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে কথা দেখানোর চেষ্টা করেন যে আমেরিকায় বসে একটি বোতাম টিপলে কিভাবে তেহরানের রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ে। 2022 সালের 16 সেপ্টেম্বর ইরানে দাঙ্গার সূত্রপাত হওয়ার কয়েকদিনের মাথায় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, পেন্টাগনের নির্দেশে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকম ইরান বিরোধী দাঙ্গা পরিচালনা করছে।
গ্রাফিকা ও স্ট্যানফোর্ড ইন্টারনেট অবজারভেটরি নামক দুটি গবেষণা প্রতিষ্ঠান 55 পৃষ্ঠার এক যৌথ গবেষণায় ইরানের ভার্চুয়াল স্পেস সহ সোশ্যাল নেটওয়ার্কগুলোতে পেন্টাগনের ভুয়া অ্যাকাউন্টগুলির কার্যকারিতা পর্যালোচনা করেছে। এই গবেষণা অনুসারে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার জন্য একটি গোপন নেটওয়ার্ক কাঠামো তৈরি করা হয়, যাতে ইরানের অভ্যন্তরে জনমত পরিচালনা করার জন্য কয়েক ডজন ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাজার হাজার ব্যবহারকারী সমন্বিতভাবে ইরান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালায়। যখন একটি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থির থাকে, তখন সেখানে ভুয়া খবর দ্রুত ছড়ায় এবং ওই দেশের রাজনৈতিক ব্যবস্থাকে হুমকিগ্রস্ত করে তোলে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতি ও জীবিকা নিয়ে মানুষ সংকটে থাকার কারণে পেন্টাগনের নেতৃত্বে পরিচালিত ভুয়া খবরগুলো সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করতে থাকে।
ভুয়া খবরের ধরনই হচ্ছে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এবং যারা এ ধরনের খবর শোনে তারাই আবার তা ছড়িয়ে দিতে উদ্যোগী হয়। কিন্তু এ ধরনের খবরের সত্যতা প্রমাণিত হতে কয়েকদিন বা অনেক সময় কয়েক মাস লেগে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে দিয়ে সমাজের যে ক্ষতি করা হয়, প্রকৃত বাস্তবতা প্রচার করার মাধ্যমে তা কি পুষিয়ে দেওয়া সম্ভব? অন্য কথায়, যারা ভুয়া খবর শুনে উত্তেজিত হয়েছিল তাদের সবার কানে কি প্রকৃত বাস্তবতা তুলে ধরা সম্ভব? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় যুগ যুগ ধরে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর সরকার ব্যবস্থা উৎখাতে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র ব্যবহার করে যে কাজ না হয় তা ভার্চুয়াল জগতে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার মাধ্যমে করে যাচ্ছে পেন্টাগন।
তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার সবুজ সংকেত আছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সমস্ত বর্বরতার প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থনের নিন্দা করেন ইসমাইল হানিয়া। ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার সঙ্গে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বৈঠক করেছেন তার সমালোচনা করেন হামাস প্রধান। বৈঠকে ব্লিংকেন ইসরায়েলকে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে সতর্ক হতে এবং গাজার যুদ্ধবিরতি দেওয়ার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান, কিন্তু তার এই সফরের পর ইসরায়েল হামলা আরও জোরদার করেছে। আমেরিকা জানিয়েছে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী মার্কিন নাগরিকদের খোঁজ করতে সেখানে অস্ত্রবিহীন ড্রোন ওড়ানো হয়েছে গাজার আকাশে। মার্কিন ড্রোন চক্কর দেওয়ার কথা সাংবাদিকরা প্রকাশ করার পর আমেরিকার পক্ষ থেকে এই স্বীকারোক্তি এল। তবে আমেরিকা দাবি করছে ওই ড্রোন ছিল নিরস্ত্র এবং গাজায় বন্দী মার্কিন নাগরিকদের সন্ধানের জন্য তা পরিচালনা করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে সমর্থন দেওয়ার জন্য ড্রোনটি পাঠানো হয়নি বলে জোর দাবি আমেরিকার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত 4 সপ্তাহ ধরে গাজার উপর ইহুদিবাদী সেনাদের ভয়াবহ হামলায় 9,200 মানুষের মৃত্যুর পর এ আহ্বান জানালেন এরদোগান। গতকাল কাজাখস্তানের রাজধানী আস্তানে এক শীর্ষ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল সরকার গত 28 দিন ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে। তিনি বলেন, গত 7 অক্টোবর থেকে আমরা যে পাশবিকতা দেখছি তা ব্যাখ্যা করার মতো কোনো অজুহাত থাকতে পারে না। হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে ইসরায়েলের স্থল অভিযান হেলিকপ্টারে নিয়ে আহত সেনাদের উদ্ধার করছে তেল আবিব। পূর্ব মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুত বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। 28 অক্টোবর সারা দেশে বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করেছে অভিযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং মুসলিম ইস্যুতে অসমে মাওলানা বদরুদ্দিন আজমলের মন্তব্য ক্ষুব্ধ কংগ্রেস প্রধান বললেন আজমল বিজেপির এজেন্ট। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করো। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։